أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم.
এই আয়াতের অনুবাদ হল, হে আমাদের প্রভু, তুমি তাদের মধ্য হতে তাদের জন্য এক রসুল আবির্ভূত করো যে তাদের নিকট তোমার আয়াতসমূহ আবৃত্তি করবে এবং তাদেরকে পূর্ণ কিতাব এবং কিতাবের প্রজ্ঞা শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করো। নিশ্চয় তুমি পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। আমি যে আয়াত তেলাওয়াত করেছি গতকাল ঈদের খুতবায়ও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষাপটে এটি পড়েছিলাম, কিন্তু শুধু এতটা উল্লেখ করেছিলাম তাতে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে এক মহান রসুল, রসুলের আগমনের জন্য একান্ত বিগলিত চিত্তে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা সেই মহান রসুল হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকারে পৃথিবীতে প্রেরণ করেছেন, যার জীবন, মৃত্যু, কোরবানি এবং সমস্ত ইবাদত সম্পূর্ণভাবে খোদা তালার জন্য ছিল। আল্লাহর সেই দাস যিনি আল্লাহর কামেল বান্দা আখ্যায়িত হয়েছেন, যিনি রসুল ছিলেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তিনি আফজালুর রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল এবং খাতামান নবীন। তো কালকে ঈদের প্রেক্ষাপটে আমি শুধু কুরবানির কথা বলেছিলাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির সুমহান মান প্রতিষ্ঠা করেছেন, সাহাবাদের ভিতরও সেই প্রেরণা সৃষ্টি করেছেন, যারা নিজেদের জীবনকে আল্লাহর আমানত জ্ঞান করে আল্লাহকে ফেরত দেওয়ার ব্যাপারে তারা সেই আমানত ফেরত দেওয়ার ব্যাপারে সবসময় সচেষ্ট ছিলেন এবং কোন কোরবানির ব্যাপারে কখনো কোরবানি করতে কখনো দ্বিধা করেননি। কিন্তু এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, চারটি কথার জন্য তিনি খোদার দরবারে আকুতি করেন। একটি হলো, আমার বংশ থেকে আগত নবীর ভিতর যেন এই মানগুলো প্রতিষ্ঠিত হয়, যা পূর্ববর্তীরা কখনো প্রতিষ্ঠা করতে পারেনি, পরবর্তীরাও সেই পর্যায়ে পৌঁছতে পারবে না। অর্থাৎ পূর্ববর্তীদের ভিতর এই মান প্রতিষ্ঠা হওয়া সম্ভব ছিল না, এই জন্য যে মানুষের মানসিক শক্তি এবং আধ্যাত্মিক শক্তি সেই চূড়া পর্যন্ত পৌঁছতে সক্ষম ছিল না, যে পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে বিবর্তনের এক পর্যায়ে পৌঁছানোর ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে অন্তর্দৃষ্টি দিয়েছিলেন, সেই অন্তর্দৃষ্টি এলহাম থেকেই স্পষ্ট হচ্ছে যে মানুষের মানসিক জ্ঞানগত এবং আধ্যাত্মিক উন্নতি অনেক বড় উন্নতি হওয়ার ছিল এই সকল ক্ষেত্রে। আর একটি যুগে এই মান এবং এই স্তরগুলো অর্জন হওয়ার কথা ছিল। তিনি দোয়া করেন যে হে আল্লাহ, যখন তোমার তাকদীরের অধীনে সেই যুগ আসবে, যখন আধ্যাত্মিক জ্ঞানগত এবং মানসিক উন্নতির যেটি যুগ হবে, তখন হে আমার প্রভু, আধ্যাত্মিক উন্নতির জন্য যে নবী তুমি প্রেরণ করবে, মানুষকে নতুন জ্ঞানের সাথে পরিচিত করানোর জন্য এবং তোমার অস্তিত্বের সত্যতার প্রমাণ পূর্ণ শিক্ষা তুমি যে নবীর উপর অবতরণ করবে, নাজিল করবে, বিশ্ব জগতের রহস্যাবলী যে নবীর মাধ্যমে তুমি দুনিয়ার সামনে প্রকাশ করবে, সেই রসুল যে রসুল শেষ শরীয়তধারী গ্রন্থ নিয়ে কিতাব নিয়ে আসবেন, হে খোদা আমার দোয়া হলো সেই নবী যেন আমার বংশ থেকে আসে এবং ইসমাইলের বংশ থেকে যেন সে নবী আবির্ভূত হয়। আর এর জন্য তিনি আল্লাহ তাআলার দরবারে চারটি জিনিসের আকুতি করেছেন। সেই মহান রসুলের জন্য প্রথম কথা যা তিনি পেশ করেন তা হল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যারা তোমার সামনে যারা তাদের সামনে তোমার আয়াত তেলাওয়াত করবে। দ্বিতীয় কথা হল ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিখাবে, কিতাবের শিক্ষা দেবে, অর্থাৎ ঐশী গ্রন্থ থেকে শিক্ষা দেবেন তিনি। আর শিক্ষার পাশাপাশি তৃতীয় কথা হলো হেকমত ও শিখাবেন, অর্থাৎ কিতাবের প্রজ্ঞাপূর্ণ শিক্ষা, প্রজ্ঞা কি, প্রজ্ঞাও শিখাবেন, শিক্ষার পাশাপাশি প্রজ্ঞাও শিক্ষা দেবেন। চতুর্থ কথা হলো কিয়ামত পর্যন্ত যারা সৃষ্টি হবে, যাদের জন্ম হবে, তাদের আগত সকল প্রজন্মের তিনি সেই রসুল যেন পবিত্রকারী হয়, আর এমন শিক্ষা দেবে যে শিক্ষার মাধ্যমে সবসময় পবিত্রকরণের যে প্রক্রিয়া বা কাজ সেটি অব্যাহত থাকবে। শেষের দিকে দোয়া করেন, হে আল্লাহ তুমি আজিজ, তুমি প্রবল, তুমি পরাক্রমশালী এবং তুমি প্রজ্ঞাময়, তোমার মতো সুমহান সত্তাই এমন কামেল মানব সৃষ্টি করতে পারে, তোমার মতো প্রজ্ঞাবান সত্তাই সেই নবীকে সেই প্রজ্ঞা দান করতে পারে যার মাধ্যমে সেই সমস্ত কাজ সাধিত হতে পারে যার জন্য তিনি দোয়া করেছেন। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়া করেছেন যে আমার এই ত্যাগ, আমার এই কোরবানি, আমার স্ত্রী এবং আমার বাচ্চার এই যে আকারে যে কোরবানি করেছে এটি তখনই গৃহীত হয়েছে বলে মনে করব যখন এই সমস্ত বৈশিষ্ট্যাবলী সম্বলিত সবচেয়ে শ্রেষ্ঠ এবং তোমার প্রিয় যদি আমাদের বংশ থেকে জন্ম নেয় আর ইসমাইলের বংশ থেকে যদি সে জন্ম নেয় তাহলে দোয়া গৃহীত হয়েছে বলে মনে করবো। যেভাবে তুমি এই অনুগ্রহ করেছো আমার উপর, এই এসান করেছো যে হানাকাবাকে চিহ্নিত করে আমাদের হাতে সেই ঘর নির্মাণ করিয়েছো যেন এই জায়গাকে মানুষের প্রত্যাবর্তন স্থল বানিয়ে দেয়া যায়, মানুষের আগমন স্থল করে দেয়া যায়, এটি আমাদের হাতে তুমি করিয়েছ। একইভাবে আমাদের এই দোয়া কবুল করো হে খোদা, যে তোমার জ্ঞান অনুসারে যে মহান রসুল আসার কথা, যিনি এসে আগত মানব প্রজন্মকে সকল মানব প্রজন্মকে তার পরাকাষ্ঠার নমুনা দেখাবেন, সেই রসুল যেন আমাদের বংশ থেকে হয়। আল্লাহ তাআলা সূরা বাকারাতে যে সূরা এই আয়াত রয়েছে, হযরত ইব্রাহিমের যে দোয়া রয়েছে সেই পরবর্তী কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে যেভাবে ইব্রাহিম দোয়া করেছিল সেই মহান রসুল এবং মহান শরীয়ত আনয়নকারী রসুলের পক্ষে সেই দোয়া আমি গ্রহণ করেছি এবং তোমাদের ভেতর সেই রসুল আমি প্রেরণ করেছি। এভাবে আল্লাহ তাআলা কোরআনে বলেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। তারপর কোরআনে কারিমে সূরা জুমাতে এই কথা আল্লাহ তাআলা পুনরায় উল্লেখ করেন, তিনি বলেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবীন। প্রথম আয়াতের অনুবাদ হলো, যেভাবে আমরা তোমাদের ভিতর তোমাদের মধ্য থেকে রসুল প্রেরণ করেছি, যিনি তোমাদের সামনে আমাদের আয়াত পড়েন, তোমাদেরকে পবিত্র করেন, তোমাদের কিতাব এবং কিতাবের প্রজ্ঞা শিক্ষা দেন এবং তোমাদেরকে সেই সমস্ত কথা শেখান যার জ্ঞান তোমাদের পূর্বে ছিল না। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন একই কথা সূরা জুমাতে, যে তিনি নিরক্ষরদের ভিতর তাদের মধ্য থেকে এক মহান রসুল প্রেরণ করেছেন, যে তাদের সামনে তার আয়াত পড়ে শোনায়, তাদেরকে পবিত্র করে কিতাবের এবং কিতাব শিক্ষা এবং প্রজ্ঞা শিক্ষা দেয়। অথচ ইতিপূর্বে তারা প্রকাশ্য ভ্রান্তিতে নিপতিত ছিল। কিন্তু এই উভয় আয়াতে এবং প্রথম যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া ছিল, এই দুই আয়াত এবং ইব্রাহিমের দোয়াতে বাহ্যত শব্দের ধারাবাহিকতার একটা পার্থক্য রয়েছে, একটা পার্থক্য দেখা যায়। কিন্তু খোদাতালার সত্তা যেহেতু প্রজ্ঞাবান, তিনি বিশেষ প্রজ্ঞার অধীনে এগুলোকে বিন্যস্ত করেছেন। কোরআনের প্রতিটি শব্দ শুধু প্রতিটি শব্দই নয়, বরং শব্দের প্রতিটি বিন্যাসের ভিতর একটা হিকমত এবং প্রজ্ঞা রয়েছে। কোরআন নিয়ে যারা আপত্তি করে তারা বলে যে কোরআনের ধারাবাহিকতা বলতে কিছু নেই। হুজুর বলছেন সত্য কথা হলো এরা কোরআনের আয়াত সম্পর্কে ভাবার প্রণিধান বা চিন্তা করার শক্তি রাখে না। হৃদয় পবিত্র না হলে সেই শক্তি অর্জিত হতে পারে না। হযরত ইব্রাহিম এবং আল্লাহ যেভাবে গ্রহণ করেছেন তার ভিতর একটা পার্থক্য আছে। পার্থক্য হল ইব্রাহিম এই দোয়া এইভাবে করেছেন, প্রথমে যিনি যা চেয়েছেন আল্লাহ তাআলার দরবারে তা হল সে নবী এসে তোমার আয়াত তেলাওয়াত করবেন এবং তোমাদেরকে শিক্ষা দেবেন, তাদেরকে শিক্ষা দেবেন, তাদেরকে হে আল্লাহ তুমি তাকে প্রজ্ঞা দাও, এবং চতুর্থ হল যে তাদেরকে জানাজানি পবিত্র করেন। ইব্রাহিমের দোয়ার ধারাবাহিকতা এটি ছিল। এই ধারাবাহিকতা যিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যা হুজুর আজকের যে প্রথম আয়াত তেলাওয়াত করেছেন সে আয়াতে উল্লেখ আছে, অর্থাৎ সূরা বাকারার 130 নম্বর আয়াতে। আর আল্লাহ তাআলা যখন দোয়া কবুল করার গ্রহণ করার কথা বলেন পরবর্তী আয়াতগুলোতে, তিনি বলেন যে আমি রসুল প্রেরণ করেছি, পাঠিয়েছি, যিনি তোমাদেরকে এই কথাগুলো শেখান। ধারাবাহিকতা একটা পার্থক্য আছে গ্রহণ কবুলিয়তের ধারাবাহিকতায়। প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছেন যে আয়াত পড়ে শোনান, আয়াতের ধারাবিন্যাসের দিক থেকে প্রথমেই এসেছে। দ্বিতীয় কথা হলো তোমাদেরকে তিনি সেই রসুল পাক করেন। ইব্রাহিমের দোয়াতে পাক করার শব্দটা একদম শেষের দিকে রয়েছে। কিতাব এবং হিকমত শিক্ষা দেওয়ার কথা ইব্রাহিম ইসলাম যেখানে উল্লেখ করেছেন সেখানেই আছে। কিন্তু এই যে শব্দের ধারাবিন্যাস আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, এর ভিতরে একটা হিকমত রয়েছে যা পরে আমি উল্লেখ করব। প্রথমে আমি যে কথাটা নিতে চাই তা হল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আর যে চারটি বিষয়ের জন্য যে বিশেষ দোয়া করেছেন তিনি মহান রসুলের পক্ষে, এগুলোর অর্থ কি? এই চারটি দোয়ার অর্থ কি? আয়াত কাকে বলে, কিতাব কি, আর হিকমত কি, আর তাজকিয়া বা পবিত্রতা বলতে কি বোঝায়? সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দোয়া করেছেন যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, অর্থাৎ তোমার আয়াত তাদের সামনে আবৃত্তি করবেন। আয়াতের অর্থ আভিধানিকগণ এবং তাফসীর কি করেছে, আয়াতের একটি অর্থ হল নিশান, এর একটি অর্থ হল নিদর্শন, চিহ্ন হতে পারে, আয়াতের আয়াত বলতে এমন শিক্ষণীয় কথা হতে পারে যা অন্যের জন্য শিক্ষার কারণ হয়। আয়াতের একটি অর্থ হল প্রত্যেক এমন বস্তু যার মাধ্যমে অন্য প্রচ্ছন্ন বস্তুর সম্পর্কে মানুষ অবহিত হয়। আয়াতের একটি অর্থ হল টুকরা অংশ, যেভাবে কোরআনের আয়াত। এক কথায় এই আয়াতের এই শব্দের অনেক অর্থ আছে, আয়াত শব্দের অনেক অর্থ আছে। তো এখানে এই সব অর্থের নিরিখে অর্থ যা দাঁড়াবে তা হল সেই শিক্ষা যা তার উপর নাজেল হবে, সেই পবিত্র নবীর উপর যে শিক্ষা নাজেল হবে অবতীর্ণ হবে, এই শিক্ষা সে যেন মানুষকে দেয় শোনায়। আর যে সমস্ত নিদর্শনের কথা তাতে উল্লেখ থাকবে সেগুলো মানুষকে শুনিয়ে মানুষের ইমানকে যেন সতেজ করে, আর এমন দলিল যুক্তি প্রমাণ মানুষের সামনে সে যেন উপস্থাপন করে যার ফলে আল্লাহর সাথে মানুষের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে, আল্লাহর সাথে মানুষের সেই সমস্ত প্রমাণাদি দেখে দৃঢ় সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তাফসীর বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন, এর উপর তিনি আলোকপাত করেছেন, সূক্ষ্ম বিভিন্ন কথা তিনি তা থেকে বের করেছেন। এগুলো থেকে আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে
ধরছি।
আয়াত শব্দের যে অর্থ আমি শুনিয়েছি আপনাদেরকে সে অনুসারে একটি অর্থ হল টুকরা। ইয়াতলু আলাইহিম আয়াতিকা এর একটি অর্থ হল যে শিক্ষা মোহাম্মদ রাসূলুল্লাহর উপর নাজেল হবে তা একত্রে পুরো শিক্ষা অবতীর্ণ হবে না, বরং খণ্ড খণ্ড আকারে তা নাজেল হবে। সে সম্পর্কে আল্লাহ বলেন যে এই শিক্ষা প্রথম দিন থেকে খণ্ড খণ্ড আকারে নাজেল হওয়া আরম্ভ হয়েছে, টুকরার আকারে নাজেল হওয়া আরম্ভ হয়েছে, কখনো কোনো আয়াত নাজেল হয়েছে কখনো কোনো আয়াত। তো আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখে এই দোয়াই করিয়েছেন আল্লাহ দরবারে এবং সেটিকে তিনি গ্রহণ করেছেন। নিদর্শন বানিয়েছেন কোরআন এভাবে খণ্ড খণ্ড নাজেল হওয়া, টুকরা টুকরা আকারে নাজেল হওয়া, এটিকে মুসলিম ইসলাম আল্লাহর একটি বিশেষ নিদর্শন হিসাবে উপস্থাপন করেছেন। যদিও শত্রু আপত্তি করে যে এটি খণ্ড খণ্ড বা টুকরা টুকরার আকারে কেন নাজেল হলো, অল্প অল্প করে কেন নাজেল হলো, কোরআন শত্রুর আপত্তিকে এইভাবে পেশ করে দিল আওলা নুজিলা আলাইহিল কোরআন জুমলাতান ওয়াহিদা, অর্থাৎ পুরো কোরআন পুরোটা একেবারে কেন নাজেল হয় না। শত্রু এটিকে আপত্তির কারণ মনে করে কিন্তু মোমেন এর ভিতর দোয়া গৃহীত হওয়ার নিদর্শন খুঁজে পায়, নিদর্শন দেখে যে দোয়া এইভাবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। হযরত মুসা আলাইহিস বলেন যে 23 বছরের দীর্ঘ সময়ে কোরআন নাজেল হওয়া এটি কোরআনের সত্যতার প্রমাণ, আর হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার এটি প্রমাণ। এমন কঠিন কঠোর অবস্থার রাসূলুল্লাহ সম্মুখীন হয়েছেন, ভয়াবহ যুদ্ধ হয়েছে, স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা কে ক্ষতিগ্রস্ত করা হয়, এক ইহুদি মহিলা বিষ প্রয়োগে তাকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে রাসূলুল্লাহকে যা অবহিত করেন তিনি মুখ থেকে সেই খাবারের গ্রাস বের করে দেন, কিন্তু এর প্রভাব সারা জীবন ছিল তার দেহে। আর ওহদের যুদ্ধে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হন তিনি, কিন্তু আল্লাহ তাআলা যতদিন কোরআন পুরোপুরি নাজেল হয়নি, ধর্ম পরিপূর্ণ তা যতদিন লাভ করেনি, যতদিন নেয়ামত সম্পূর্ণ হওয়ার কথা ঘোষণা করেননি আল্লাহ তাআলা, তার সত্তার উপর কোন আক্রমণ তাকে তার জন্য মানে মৃত্যু ডেকে আনতে পারেনি, তিনি স্বাভাবিকভাবে স্বাভাবিক মৃত্যু বরণ করেন, তার স্বাভাবিক মৃত্যু হয়। তো আয়াত খণ্ড খণ্ড আকারে নাজেল হওয়া যেখানে ইব্রাহিমের দোয়া কবুল হওয়ার নিদর্শন, সেখানে এই মহান রাসূলের উপর অসাধারণ কিতাব নাজেল হওয়ার এটি নিদর্শন। এটিতে টুকরা টুকরা আকারে নাজেল হয়েছে এর কারণ হল তখনও মানুষ হঠাৎ করে একযোগে এই শিক্ষাকে বোঝার যোগ্যতা রাখত না, অনেক কথা সাহাবীরা বুঝতেন না, কিন্তু অন্য অন্য নিদর্শন এবং মুজিজা যেহেতু তারা দেখেছিলেন তাই তাদের ইমান কামিল ছিল। বাসায় যুগে যতটা তাদের জ্ঞান ছিল, অনেকে বেশি পড়ালেখা ছিলেন না, কিন্তু পড়ালেখা না থাকা সত্ত্বেও ইমান তাদের কামিল ছিল, তারা নিদর্শন দেখেছিলেন রাসূলুল্লাহর। আমার হুজুর বলছেন যে একটি কথা মনে পড়ছে, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইমান কামিল হওয়া সম্পর্কে, ইমানের উৎকর্ষতা সম্পর্কে। মুন্সি জাফর আহমদ সাহেবের ঘটনা মনে হয়, তাকে কেউ বলেছিল যে মৌলভী মোহাম্মদ হোসেন বাটালভি সম্পর্কে বা সানাউল্লাহ সম্পর্কে, এদের দুজনের কোন একজন সম্পর্কে, যে এদের মজলিসে বসে কখনো তাদের আপত্তি মির্জা সাহেব সম্পর্কে করে, তারা যে বক্তৃতা করে, যে যুক্তি পেশ করে মির্জা সাহেব সম্পর্কে, সেগুলো তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি শুনেছেন কিনা এদের মজলিসে কখনো বসে। তিনি বললেন যে না, আমি শুনিনি, অবশ্য শুনবো এখন। ইনি এরপর বলেন যে এই আপত্তি আমার কি করবে, আমি সেই চেহারা দেখেছি যে চেহারা আমার ইমানকে সম্পূর্ণতা দান করেছে। জ্ঞান সে সমস্ত লোকদের আপত্তি শুনুক বা না শুনুক, মুসলিমদের চেহারা দেখেই ইমান সম্পূর্ণ হয়, ইমান কামেল হয়, ইমান তার উৎকর্ষতা লাভ করে। অথচ সেই যুগে তেমন রাসূলুল্লাহ যুগের কথা বলছেন হুজুর, যে সেই যুগে তাদের জ্ঞান ছিল না কিন্তু ইমান কামিল ছিল সাহাবাদের। মানুষের মানসিক অবস্থাও সেই যুগে তত উন্নত ছিল না, আজকে মানুষের মানসিক অবস্থা অনেক উন্নতি করেছে, বিজ্ঞানের উন্নতি মানুষের ভিতর নতুন চিন্তা চেতনা সৃষ্টি করেছে, এই আয়াতগুলোকে বোঝার যোগ্যতা দান করেছে। যেমন ডাক্তার আব্দুল সালাম মরহুম বলতেন যে প্রত্যেকটি এক্সপেরিমেন্ট যা আমি করি তার ভিত্তি আমি কোরআনের আয়াতের উপর রাখি। তো এই নিদর্শনগুলো রাসূলুল্লাহর মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই যুগেও যখন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন সেই যুগে আয়াত নাযিল হতো, তার মান্যকারীরা টুকরার আকারে নাযিল হওয়ার কারণে, খণ্ড খণ্ড আকারে নাযিল হওয়ার কারণে তাদের জন্য বুঝতে সুবিধা হতো। আয়াতের একটি অর্থ হল অপ্রকাশ্য বিষয়ের লক্ষণাবলী প্রকাশ করে, এখানে আমি ধরতে পারিনি, যাই হোক, এমন নিদর্শন, এমন মজিজা বা এমন লক্ষণাবলী বর্ণনা করে আল্লাহ তাআলা তার উপর যে শিক্ষা নাযিল করেছেন, সেই শিক্ষার মাধ্যমে আল্লাহ তাআলার পবিত্র সত্তার সাথে মানুষকে পরিচিত করেছেন। আল্লাহর পবিত্র সত্তা যা প্রচ্ছন্ন, যে পবিত্র সত্তা দৃষ্টির আড়ালে যাকে মানুষ ভুলে গিয়েছিল, এই আয়াতের মাধ্যমে তাকে পরিচিত করা হয়েছে। প্রত্যেক ধর্ম এবং প্রত্যেক জাতি বাহ্যিক এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকারের শিরকে নিমজ্জিত ছিল, যার ফাসাদ ও ফিবারে ওয়াল বাহর, জল স্থল সর্বত্র বিশৃঙ্খলা এবং নৈরাজ্য ছিল। পৃথিবী আল্লাহ তাআলাকে ভুলে বসেছিল, বাহ্যত ধর্মের আবরণে যারা আবৃত ছিল তারাও আল্লাহ তাআলাকে ভুলিয়ে বসেছিল, বাহ্যিক শিরক ও চরম পর্যায়ে ছিল, প্রকাশ্য শিরক। আজও একই অবস্থা, এগুলোর কথা পরে উল্লেখ করবো পরের কোন খুতবায়। তার উপর যে আয়াত নাযিল হয়েছে রাসূলুল্লাহর উপর, তার মাধ্যমে সে সমস্ত মানুষ যারা তার অনুসারী ছিলেন, তারা খোদা তাআলার পবিত্র সত্তাকে চিনতে পেরেছেন, সেই পবিত্র সত্তার উপর কামেল ইমান সৃষ্টি হয়েছে তাদের হৃদয়ে। যে আকাশ এবং পৃথিবীর কোন স্রষ্টা আছেন, কোন স্রষ্টা খোদা রয়েছেন, প্রত্যেক বস্তুর সৃষ্টির পিছনে কোন অস্তিত্বের হাত, কোন সত্তার হাত আছে, যে সত্তা হলো আল্লাহ তাআলার। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখিয়েছেন যে এই সত্তাকে তোমরা চিনো, আর তাকে চেনার তার এই হলো তার লক্ষণাবলী।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিশ্চয়ই এই দৃশ্য দেখিয়ে থাকবেন, সেই কারণে তিনি এই দোয়া করেছেন যে হে রাসূল যখন আসে বা সেই সময় যখন আসে আমি যেভাবে শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, তোমার তাওহীদ একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠার চেষ্টা করেছি, হে খোদা সে যুগ যখন আসবে যে যুগ আমার সময়ের তুলনায় ভয়াবহ হবে এবং তাওহীদকে পৃথিবী ভুলে বসবে, তখন পৃথিবীতে তুমি নিজ সত্তা এবং নিজ অস্তিত্ব সম্পর্কে পৃথিবীকে অবহিত করার জন্য যদি রসুল প্রেরণ করো, হে খোদা সে রসুল যেন আমার বংশ থেকে আবির্ভূত হয়, সে রসুল পৃথিবীকে সেই সমস্ত কথা শিক্ষা দেবে যার মাধ্যমে পৃথিবী তোমাকে চিনবে, এমন প্রমাণ পৃথিবীর সামনে তুলে ধরবেন যাকে মেনে মানুষ যেন তোমাকে সন্ধান করতে পারে এবং তোমাকে যেন তারা দেখে। আল্লাহ তাআলা বলেন যে আমাকে সেই শুধু দেখতে পায় যে সন্ধান করে, যেভাবে তিনি বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমাদের সাথে মোলাকাতের সাক্ষাতের চেষ্টা করে তাদেরকে অবশ্যই আমরা আমাদের পথের পানে আসার তৌফিক দেব। সুতরাং সাক্ষাতের রাস্তা দেখানো এবং আল্লাহর পবিত্র সত্তাকে চেনার লক্ষণাবলী বর্ণনাকারী এই মহান রসুলই ছিলেন যার নাম মোহাম্মদ মুস্তফা আহমদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট ভাবে বলেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এটি থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার মারেফাতের দরজা সমূহ খোলার জন্য চেষ্টার প্রয়োজন, সেই চেষ্টা এবং সংগ্রাম সেভাবে হওয়া উচিত যেভাবে আল্লাহ তাআলা শিখিয়েছেন। তার জন্য হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা, আযা সাল্লামের জন্য রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ এবং নমুনা রয়েছে। অনেকেই হুজুর সাল্লামের নমুনা এবং আদর্শকে ছেড়ে দেয় আর ফকিরদের মতো ফকিরদের কাছে যায় যে তারা ফুক মেরে কিছু যেন করে দেয়। এগুলো বাজে কাজ এবং মানুষ যারা শরীয়তের শিক্ষাকে গ্রাহ্য করে না। বরং এমন বেহুদা দাবি করে যারা, তারা ভয়াবহ পাপে লিপ্ত, তারা আল্লাহ এবং তার রসুল থেকে নিজেদের পদমর্যাদাকে বড় হিসেবে দেখাতে চায়। সুতরাং নিদর্শন প্রদর্শনের শক্তি আল্লাহ তাআলা রসুলুল্লাহকে দিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর যে সমস্ত আয়াত নাযিল করেছেন সেই আয়াতের মাধ্যমে আমাদেরকে এটি অবহিত করেছেন যে আল্লাহ তাআলাকে দেখার জন্য তার পথে সংগ্রাম চেষ্টা এবং জিহাদের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ লক্ষণাবলী বর্ণনা করেছেন, প্রমাণ দিয়েছেন যে আল্লাহ আছেন এবং আল্লাহর সত্তা থাকা উচিত, পৃথিবীর কোন স্রষ্টা আছে, কিন্তু তাকে পাওয়ার জন্য তোমাদের চেষ্টা করা আবশ্যক। সুতরাং আল্লাহ তাআলাকে পীর এবং ফকিরদের মাধ্যমে পাওয়া যায় না। আল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পদ্ধতি এবং আল্লাহ তাআলা তাকে যে পদ্ধতি শিখিয়েছেন তার উপর আমল, তার উপর প্রতিষ্ঠিত হলেই আল্লাহ তাআলাকে পাওয়া যায়। এরপর যদি আল্লাহ তাআলার কে দেখতে হয় তাহলে এর জন্য নিদর্শনাবলী রয়েছে যা রাসূলুল্লাহ দেখিয়েছেন। সেই নিদর্শন সবচেয়ে বেশি হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। পীর ফকিরদের এই ধরনের নিদর্শন রাসূলুল্লাহ থেকে বেশি হতে পারে না। রাসূলুল্লাহ যে সমস্ত নিদর্শন দেখিয়েছেন সেগুলোকে ছেড়ে পরিত্যাগ করে পীর ফকিরদের নামে পৃথিবীতে যে সমস্ত ধোকা প্রতারণা রয়েছে তার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। এটি অনেক বড় আত্মপ্রতারণা। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শনের সাথে এই নাম সর্বস্ব ফকিরদের যে নিদর্শন আছে মজুদ আছে সেগুলো কোনো সম্পর্ক নেই। সুতরাং আল্লাহ তাআলা স্বয়ং তার কাছে পৌঁছেন যে সমস্ত লক্ষণাবলী অনুসারে যা রাসূলুল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ তাআলাকে পাওয়ার আল্লাহ তাআলাকে আল্লাহর সাথে মোলাকাতের চেষ্টা করে এই রীতি অনুসারে সেই রীতি অনুসারে চেষ্টা করে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের আল্লাহ তাআলা তার নিজের আয়াতে কোরআন শরীফে বর্ণনা করেছেন। সুতরাং সে অনুসারে আমাদেরকে আল্লাহ তাআলাকে সন্ধানের চেষ্টা করা উচিত। মুফরাদাত যা অভিধান আর কোরআন শরীফের অভিধান এতে আছে যে ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফিফা, অর্থাৎ আমরা শুধু ভয় দেখানোর জন্য নিদর্শনাবলী নাজিল করি আয়াত নাজিল করি। ইনি ইমাম রাগিব এখানে আয়াতের একটি অর্থ করেছেন আজাব বা শাস্তি যা বিভিন্ন আকারে পৃথিবীতে আসে পূর্বে বিভিন্ন নবীর যুগে এসেছে। আজাব অর্থাৎ শাস্তিকেও তিনি আয়াত আখ্যা দিয়েছেন। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু এই বরাতে আয়াতের যে অর্থ করেছেন এবং যে কথা বলেছেন তা হল ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এর একটি অর্থ এটি করা যায় যে তিনি স্বজাতির বিরুদ্ধে আজাব আসার সংবাদ দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যেহেতু কিয়ামত পর্যন্ত বিস্তৃত তাই কোরআনে কারিমে পুরনো নবীদের যে সমস্ত ঘটনাবলী বর্ণনা করা হয়েছে সেগুলো সারা পৃথিবীর জন্য আসলে সতর্কবাণী এবং তার মান্যকারীদের জন্য সতর্কবাণী যে কোরআনে বর্ণিত এই শিক্ষাগুলো থেকে এই ঘটনাবলী থেকে শিক্ষানো। তো তিনি যে আয়াত বর্ণনা করেছেন যা তিনি পড়তেন যা আল্লাহ তাআলা তার উপর নাজিল করেছেন সেগুলোর প্রেক্ষাপটে এই কথা পুরো হতে দেখা যায়। আজাব বা শাস্তি তাদের উপর আসে বা আসবে যারা আল্লাহর খোদাইতে হস্তক্ষেপ করে বা হস্তক্ষেপ করার চেষ্টা করে অত্যাচার এবং সীমা লঙ্ঘনে অত্যাচারের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে যায়। শুধু নবীকে না মানা শাস্তির কারণ হয় না। যদি এটি অনেক বড় দুর্ভাগ্য আল্লাহ তাআলা তাড়াতাড়ি শাস্তি দেন না, কিন্তু শাস্তি যখন সীমা ছাড়ে জুলুম যখন সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহর শাস্তি আসে।
মুসলমান যারা সর্বপ্রথম সম্বোধিত পবিত্র কোরআনের সম্বোধিত প্রথম মানুষ তারাও এই কোরআনকে ভুলে যাচ্ছে এবং নিজেদের সীমা অতিক্রম করছে এবং ওইসব আয়াত থেকে শিক্ষা নেয় না যা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকেও বিবেক দিন এবং পুরো বিশ্ববাসীকে বিবেক দিন এবং আমাদেরকেও সেসব আয়াতের সঠিক জ্ঞান বুৎপত্তি দান করুন যা আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে বুঝিয়েছেন জানিয়েছেন যাতে আমরা সঠিকভাবে তার রহস্য এবং বুৎপত্তি অর্জন করতে পারি এবং তার সামনে নত হতে পারি। এর পরে যে বিশেষত্বগুলি রয়েছে বা বৈশিষ্ট্যগুলি রয়েছে তা ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে বর্ণনা করব।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله ইতায় যিল কুরব ওয়ানহ আনিল ফাশায় ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম।